You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শুভ সন্ধ্যা সবাইকে, প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আপনারা সবাই হয়তো জানেন, আমরা গত কয়েক মাস ধরে এই অনুষ্ঠানটি প্রচার করে আসছি প্রতি মাসের শেষ বুধবার রাত 8:30 থেকে 9:15 পর্যন্ত। আজকের অনুষ্ঠান পরিচালনায় আছি আমি নীলা এবং আমার সাথে প্যানেল পরিচালনায় আছে সুমিত। আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর আতিফুর রহমান, যাকে আমরা ডক্টর জেরিন নামেই বেশি চিনি। উনি বর্তমানে গোলকোস্ট ইউনিভার্সিটি হসপিটালের ক্লিনিক্যাল ডিরেক্টর অফ করোনারি কেয়ার ইউনিট এবং ডিরেক্টর অফ অ্যাডভান্স ট্রেনিং এর পদে কাজ করছেন। সালাম আলাইকুম জেরিন ভাই, কেমন আছেন?
সালাম, ভালো নীলা, ধন্যবাদ।
আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।
আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইফস্টাইল এবং করোনারি হার্ট ডিজিজ। আপনাদের যদি হৃদরোগ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে কল করবেন 04260888 43 অথবা 04289 35609। টেলিফোনে কথা বলার সময় অনুগ্রহ করে রেডিওর ভলিউমটা কমিয়ে রাখবেন। ডক্টর রহমানের সাথে কথা বলার আগে ওনার একটা ছোট্ট পরিচিতি দিতে চাই। উনি 1991 সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছেন। ডক্টর রহমান ওনার বেসিক ট্রেনিং করেছেন গোলকোস্ট, মাটার এবং রয়্যাল ব্রিসবেন হসপিটাল থেকে। এরপর 2005 সালে পোস্ট গ্রাজুয়েশন এবং ফেলোশিপ ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজি করেছেন ক্যানবেরা হসপিটাল থেকে। হাসপাতালের কাজের পাশাপাশি উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবেও কাজ করেছেন গ্রিফিথ ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এবং বন্ড ইউনিভার্সিটির হেলথ সায়েন্স এবং মেডিসিন ফ্যাকাল্টিতে। ডক্টর রহমান রিজিওনাল এক্সামিনার হিসেবে কাজ করেছেন রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ ফিজিশিয়ান এবং অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল এক্সামিনেশনে। ডক্টর রহমান ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সের স্পিকার হিসেবে বহুবার যোগদান করেছেন। তার একনিষ্ঠতার জন্য 2003 সালে তিনি রেজিস্টার্স ক্লিনিক্যাল ট্রেনিং অ্যাওয়ার্ড অর্জন করেন ক্যানবেরা হসপিটাল থেকে। তিনি ট্রোপোনিন অ্যান্ড অ্যাকিউট স্ট্রোক এর উপর একটি বইও লিখেছেন এবং এই পর্যন্ত তার 33টি জার্নাল পেপার প্রকাশিত হয়েছে। এখন আমি ডক্টর রহমানের সাথে কথা বলছি। ডক্টর রহমান, আমি আসলে জেরিন ভাই বলতে চাচ্ছি, বেশি ফর্মাল হয়ে যায় ডক্টর রহমান, কারণ ওনাকে আমি খুব ভালো করে চিনি। তো জেরিন ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আসলে হার্ট অ্যাটাকটা কি? কারণ সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে হার্ট অ্যাটাক সবসময় আমরা শুনি, কিন্তু জিনিসটা আসলে কি এবং এতে কি ধরনের সিমটম হলে আমরা বুঝি যে এই লোকটার হার্ট অ্যাটাক হয়েছে?
ধন্যবাদ নীলা পরিচিতির জন্য। আচ্ছা, হার্ট অ্যাটাক হচ্ছে আমরা বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ। হয় কি, হার্টের যে মাসেলগুলি থাকে, যে কোনো অর্গানের মতো, হার্ট নিজের বাঁচার জন্য রক্তের প্রয়োজন হয় এবং করোনারি আর্টারির মাধ্যমে হার্টের বিভিন্ন অংশে ব্লাড সবসময় চলে এবং যার মাধ্যমে হার্ট কন্টিনিউয়াসলি একটা পাম্প হিসেবে কাজ করে। কোনো কারণে যদি ওই হার্টের যে ব্লাড সাপ্লাই দেয় সেই আর্টারিটা বন্ধ হয়ে যায়, তখন যেই অংশের ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায় সেই অংশটা ঠিকমতো কাজ করতে পারে না। দ্যাট ইজ কল্ড হার্ট অ্যাটাক।
ধন্যবাদ। আর ভাইয়া, কি কি ধরনের সিমটম হতে পারে একটা, ধরেন একটা হার্ট অ্যাটাকের রোগীর কি ধরনের সিমটম নিয়ে আসে আপনাদের কাছে?
তুমি তো জানো যে কমন সিমটম হচ্ছে বুকের ব্যথা। বুকের ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হয়। অনেক সময় তারা বলে যে একদম ক্লাসিক্যাল যেটা সিমটমস ডিসক্রাইব করে, যে আমার বুকের উপর মনে হচ্ছে একদম একটা হাতি চাপ দিয়ে বসেছে। কিন্তু সবসময় যে একই রকম ব্যথা হবে এরকম কোনো কথা নেই। অনেক সময় অনেক রোগী জাস্ট একটু ঘামতে থাকে, বমি বমি ভাব করতে থাকে এবং এই ধরনের ডিজি হতে পারে। এক্স্যাক্টলি, তাদের শ্বাসকষ্ট হতে পারে এবং অনেক সময় তারা অল্প সময়ের জন্য হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই ধরনের যাদের ডায়াবেটিস এবং সাধারণত একটু বয়স বেশি এবং মহিলাদের, সিমটমগুলি একটু এটিপিক্যাল হয়।
আর অ্যানজাইনাটা কি ভাইয়া? আসলে ধরেন হার্ট অ্যাটাক তো আমরা জানি যে একদম মানে একটা ম্যাসিভ পর্যায়ে, কিন্তু অ্যানজাইনাটা কি? এটা কি সাধারণ জাস্ট বুকে ব্যথা যেটা হয় অন অ্যান্ড অফ, এটাই কি সেটা অ্যানজাইনা? আর কাদের সাধারণত হয় অ্যানজাইনা?
অনেকটা তাই। এনজাইনাটা হচ্ছে যখন কারো একটা ন্যারোড করোনারি আর্টারি থাকে এবং সেই ন্যারোয়িংটা মনে করো টোটালি অক্লুডেড না, যার ফলে নর্মাল সার্কামস্টেন্সেসে সেই ন্যারোয়িংটা ব্লাড সার্কুলেশন মেনটেন করার জন্য যথেষ্ট। কিন্তু আন্ডার ডিম্যান্ড সিচুয়েশনে, যেমন মনে করো তুমি যখন কোনো কাজ করছো, পাহাড় বেয়ে উপরে যাচ্ছ, হাঁটছো, দৌড়াচ্ছ, ওই ধরনের কন্ডিশনে হার্ট কিন্তু শরীরের অন্য অংশের মতোই অনেক বেশি অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট লাগে। তখন ওই ন্যারোড আর্টারিটা ইটস নট এনাফ টু সাপ্লাই অ্যান ব্লাড, সো তখন হয় কি একটা সাপ্লাই এবং ডিম্যান্ড মিসম্যাচ হয়। তখন ওই ব্লাড যেহেতু ঠিকমতো পায় না, এর জন্য তখন বুকে ব্যথা সাধারণত কমনেস্ট সিমটমস। তো এনজাইনা সিমটম আর হার্ট অ্যাটাকের সিমটম দুটোতেই বুকে ব্যথা হতে পারে, বাট এনজাইনা সাধারণত অল্প কয়েক মিনিট থাকে এবং সাধারণত রেস্ট নেওয়ার পর ব্যথাটা চলে যায়। হার্ট অ্যাটাকের ব্যথা 10 মিনিটের বেশি থাকে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনারা শুনছেন রেডিও 4EB FM 98.1 আপনার স্বাস্থ্য অনুষ্ঠান। আপনাদের আবারও বলে রাখছি, আপনাদের যদি হৃদরোগ বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কল করবেন 04260-888-43 অথবা 04289-35609। আমরা কথা বলছি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর আতিফুর রহমানের সাথে। আমরা যেহেতু আজকের অনুষ্ঠানটা ওনাকে নিয়ে, আমরা যে গানগুলো শুনবো সেগুলো ওনার পছন্দের গান আজকে আমরা শুনবো। তো আমি একটু একটা গান শুনে আসি আমরা, তারপরে আবার ওনার সাথে কথা বলবো। ধন্যবাদ।
জীবন আনন্দ হয়ে সংসার আজো আমি, সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়াশে বনলতা সে হায়। জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি, সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়াশে মনলতা সে হায়। জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি, জানেন কবিতায় পড়াশে সরতাসে আই জীবন আনন্দ হয়ে সংসার আজো আমি এভাবে সবার কি থাকতে পারে কবিতায় পড়া সেই মনলতা সে জীবন আনন্দ সংসার আজীবন সবকিছু ভুলে যেন করিলেন দেন তুমিও তো বেশ আছো ভালোই আছো জীবন আনন্দ সংসারে আজ
It's nearly time for the iHeart 4EB Radiothon. From October 7 to 16, 4EB will be calling out for donations. Funds raised will go towards electricity and maintenance at the transmission site and the station, installation of new ceiling lights, and upgrading the central technical area with new air conditioning and sound isolation. All donations can be tax deductible, or you can enter into the major prize draw, where you could win one of several fantastic prizes. Stay tuned to 4EB for more information about the iHeart 4EB Radiothon.
ফিরে আসছি আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি ডক্টর আতিফুর রহমানের সাথে। উনি ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট গোলকোস্ট ইউনিভার্সিটি হসপিটালে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে জেরিন ভাই, আচ্ছা আপনি আমাকে, আমরা তখন কথা বলছিলাম হার্ট অ্যাটাক নিয়ে, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কি কি কারণে হার্ট অ্যাটাক হতে পারে, কারণগুলা, এবং আসলে হার্ট অ্যাটাক আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমি আসলে একবারই আপনাকে দুটো কোশ্চেন করে ফেলছি।
হার্ট অ্যাটাক কতগুলি রিস্ক ফ্যাক্টর যেগুলি হচ্ছে মডিফাইবল, আর কতগুলি রিস্ক ফ্যাক্টর যেটা মডিফাই করা যায় না। মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেমন ধরো ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ, এটা তো ইউ ক্যানট চুজ ইউর ওন ফ্যামিলি। তারপরে ধরো বিং মেল, আমি ছেলেদের হার্ট অ্যাটাকের রিস্ক মেয়েদের চেয়ে একটু বেশি। তারপরে ধরো বয়স, বয়সটাকে তো পিছনে কোনোভাবে পেছনে নেওয়া যায় না। এগুলিন হচ্ছে আনমডিফাইবল, কিন্তু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলিন, এগুলিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলির কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, এবং এগুলি যদি অ্যাভয়েড করা যায় তবে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমানো সম্ভব। প্রথম হচ্ছে সম্ভবত ধূমপান, যেটা খুব সহজে প্রিভেন্ট করা যায়। একটা ছোট্ট উদাহরণ দিই, ধূমপান যে মনে করো এক থেকে পাঁচটা সিগারেট ধূমপান করে, তার মনে করো হার্ট অ্যাটাকের সম্ভাবনা যারা ধূমপান করে না তাদের তুলনায় 1.5 গুণ বেশি। আর যে যদি মনে করে 40টার বেশি ধূমপান করে তার সম্ভাবনা হার্ট অ্যাটাকের 8 গুণ বেশি প্রায়। তো ধূমপান যে যত বেশি করবে তার সম্ভাবনা হার্ট অ্যাটাকে তত বেড়ে যায়, এবং এটা খুব সহজে বাদ দেওয়ার মতো একটা জিনিস, এবং এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যাবে।
ভাইয়া, তাহলে প্যাসিভ স্মোকারদের কি, ধরেন হাজবেন্ড স্মোকিং করছে বাসায়, একই বাসায়, ওয়াইফ করছে না, তাহলে কি ওয়াইফেরও রিস্ক ফ্যাক্টর থাকতে পারে?
অফকোর্স, এবং মনে করে ধূমপান এমন একটা জিনিস, এটা শুধু ফ্যামিলি থেকে না, এটা পুরো দেশ থেকে, পুরো পৃথিবী থেকে মানে সরিয়ে দেওয়া উচিত, এবং মানুষের ভালো ছাড়া কোনো খারাপ হবে না তাতে। আর আরেকটা জিনিস হচ্ছে মনে করো খাদ্যাভাস। তুমি জানো বোধ হয় আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে জন্ম হয়েছে এবং আমরা যারা বড় হয়েছি, আমরা জেনেটিক্যাল খেলি, আমরা আমরা আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি এই দেশিদের তুলনায়। আমাদের করোনারি আর্টারিগুলি এই দেশিদের তুলনায় অনেক ছোট হয়, সরু হয়। আমাদের কোলেস্টেরল প্রোফাইল এই দেশিদের তুলনায় অনেক বেশি খারাপ হয়, যেমন যেটা গুড কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল আমাদের কম হয় সাধারণত ওদের তুলনায়। ব্যাড কোলেস্টেরলটা বেশি থাকে আমাদের ওদের তুলনায় এবং ট্রাইগ্লিসারাইডটা বেশি থাকে, যার ফলে আমাদের মনে করো হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। এবং তুমি দেখবা যে আমাদের সাবকন্টিনেন্টের লোকজন অনেক অল্প বয়সী হার্ট অ্যাটাক হয় এবং যখন হার্ট অ্যাটাক হয় তাদের বাঁচার সম্ভাবনা অনেক কম থাকে।
এই কদিন আগেই তো আমাদের মনে হয় এবছরই বেশ কয়েকজন আমার জানা মতে ইয়াং বাংলাদেশি যাদের হার্ট অ্যাটাক হয়েছে, তো আমার মনে হয় যে এটা একটা ফ্যাক্টর, যদিও আর কি আমরা প্রচুর দাওয়াত খাই উইকেন্ডে এবং অনেক রিচ ডায়েট যেটা, এখন আমার মনে হয় এটাও এক ফ্যাক্টর হার্ট অ্যাটাকের জন্য। তবে এটার জন্য যে স্পেসিফিক্যালি ওনাদের হার্ট অ্যাটাক হয়েছে সেটা না, বাট হয়তো বা এটা তো ভাগ্য আসলে, এটা তো আমরা বলতে পারছি না, বাট অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ মডিফাই করাটা এটা আসলে খুবই জরুরি জিনিস। আর কোন রিস্ক ফ্যাক্টর আছে নাকি?
তোমার এই দাওয়াতের কথা বললাম, আমি একটু বলি, আমরা আসলে ভোজন রসিক জাতি এবং আমাদের সংস্কৃতিতে হচ্ছে আপ্যায়নের সঙ্গে খাবারটা এত বেশি জড়িত, কেউ এসে বাড়িতে যদি না খায় আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়।
কিন্তু কষ্ট দিতে চাই না,
দেখো যদি কারো এশিয়ানদের ওয়েস্ট সার্কামফারেন্স যেটা সেন্ট্রাল অবিসিটি, এটা একদম ডাইরেক্টলি রিলেটেড টু করোনারি আর্টারি ডিজিজ। অস্ট্রেলিয়ানদের জন্য বা ককেশিয়ানদের জন্য এটা হচ্ছে 94 সেন্টিমিটার, তার কম থাকতে হবে। আমাদের সাবকন্টিনেন্টের লোকদের জন্য এটা 90 সেন্টিমিটার ফর মেল এবং মেয়েদের জন্য এটা 80 সেন্টিমিটার, এর চেয়ে বেশি হলেই তাদের রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ বেড়ে যায়। হ্যাঁ, তো সেন্ট্রাল অবিসিটি এবং এটা খাবারের সঙ্গে জড়িত। আমাদের খাবারের যে ধরনটা, এটা মনে করো রিচ ইন স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড ট্রান্স ফ্যাট, এইগুলি মনে করো হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। বিরিয়ানি, রসগোল্লা, এগুলি তো সব মনে করো একদম মানে স্যাচুরেটেড ফ্যাট দিয়ে তৈরি। অথচ তুমি দেখো যারা মেডিটেরানিয়ান এলাকার লোকজন, ওদের করোনারি আর্টারি ডিজিজের প্রেভেলেন্স অনেক কম। এবং তুমি যদি শুধু ডায়েটটা চেঞ্জ করতে পারো, তোমার অলমোস্ট 30% করোনারি আর্টারি ডিজিজ রিস্ক কমে যেতে পারে। তুমি যদি আমাদের ট্রেডিশনাল রিচ বাঙালি ফুড, আতিথেয়তার ওই সমস্ত খাবার বাদ দিয়ে যদি মেডিটেরানিয়ান ফুড খেতে পারো, তবে দেখা যাবে যে
আমার একটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, এই যেহেতু কথা হচ্ছে যে বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস এবং বিভিন্ন জাতিগত খাদ্যাভ্যাস বৈচিত্র্যের জন্য যে বিভিন্ন রকমের মানে এই করোনারি ডিজিজ ফ্যাক্টরগুলো ডিপেন্ড করছে, তো একটা কোয়েশ্চেন খুব মানে আমার কাছে লাগছে যে ফ্রেঞ্চ প্যারাডক্স নামে একটা জিনিস আমি একসময় ছোটবেলায় পড়তাম, বা আমি যখন ইভেন মানে আর একটু বয়স্কম ছিল, যখন একটু হেলথ কনসিয়াস ছিলাম, তখন এতে চিন্তা করছে যে তখন দেখা গেছিল যে ফ্রেঞ্চ যারা আছে তাদের খাবারে যথেষ্ট পরিমাণে হাই ফ্যাট থাকে এবং তাদের অ্যালকোহল কনজামশন অনেক যথেষ্ট রকমের বেশি, কিন্তু তারপরেও তাদের হার্ট ডিজিজ রিস্ক কম্পারেটিভলি বেশ কম। সো এইটার কোন সত্যতা কি আসলে আছে কিনা, মানে তারা যখন বেশ কিছু এই প্যারাডক্স, যেমন যে হয়তো চিজ বা এই ধরনের জিনিসগুলো হয়তো অ্যাকচুয়ালি হেল্প করে, ইজ ইট ট্রু? মানে আমি এটা একটু জানতে চাচ্ছি আর কি।
এটা অবশ্যই ট্রু, এটা একটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এটার কারণ হচ্ছে হার্ট ডিজিজের মধ্যে খাবার একটা ইম্পর্টেন্ট অংশ, কিন্তু খাবারই একমাত্র জিনিস না, এটা আরো অনেক জিনিস ডিপেন্ড করে, যেমন জেনেটিক ফ্যাক্টরগুলি বললাম। মেডিটেরানিয়ান ডায়েটের মধ্যে কিন্তু চিজ আছে, চিজ ওরা চিজ খুব খায়। হ্যাঁ, চিজটা ইজ পার্ট অফ মেডিটেরানিয়ান ডায়েট, তো চিজ খেলেই যে কোনো মানে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে এমন কোনো কথা নেই। মিল্ক প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হেলদি লাইফস্টাইল অ্যান্ড হেলদি ডায়েট, কিন্তু সেটা খেতে হবে হচ্ছে ফ্যাট ফ্রি অথবা লো ফ্যাট মিল্ক অর ইয়োগার্ট অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইট। তা এইটা মেডিটেরিয়ানরা খুব ভালো জানে এবং মনে করো ওদের খাবারের মধ্যে একটু রেড ওয়াইন থাকে। আমাদের বাংলাদেশি সংস্কৃতিতে এবং আমাদের ধর্মীয়গতভাবে আমরা সাধারণত আমরা ওয়াইন খাই না, এবং সাধারণত অল্প একটু ওয়াইন খেলে HDL কোলেস্ট্রল, যেটা গুড কোলেস্ট্রল, এটা বাড়িয়ে দেয়। ওটা মেডিটেরিয়ানরা এটা অল্প একটু ওয়াইন খায়। ওরা প্রচুর নাটস খায়, বিভিন্ন রকমের নাটস, যেটা মনে করো ইজ ভেরি গুড ফর হেলথ। তা খাবারটা শুধুমাত্র যে একমাত্র হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর তা না, এটা একটা রিস্ক ফ্যাক্টর, এবং কি খাচ্ছ সেটা ইম্পর্টেন্ট। প্রচুর মাছ খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে। যেমন তুমি যদি প্যারিসে যাও, তুমি দেখো প্রতিটা মানুষ এত সুন্দর মডেলের মতো দেখতে মনে হয়, মেয়েরা স্পেশালি, ইয়াং মেয়েরা, বিকজ তারা দেখবা খাবারের সময় ওরা শুধুমাত্র সালাদ খাচ্ছে, দুপুরে আর কিছুই খাচ্ছে না, হয়তো বা ডিনারে একটু ওয়াইন খাবে সালাদের সঙ্গে। তা খাবারটা খুবই ইম্পর্টেন্ট, ওরা কি খায় কেমন খায়।
তাহলে ভাইয়া আমি একটু জানতে চাচ্ছি, তাহলে যেহেতু এথনিকের কথা উঠেছে ও ফ্রেঞ্চের কথা বললো, আমি তাহলে অ্যাবরিজিনালদের কথা বলি যেহেতু আমি ওদের সাথে কাজ করি। আমার কাছে মনে হয় যে ওদের লাইফ এক্সপেক্টেন্সিটা আসলে অনেক কম অন্যদের তুলনায়, আর এবং তাদের কার্ডিয়াক ডিজিজ এবং ধরেন হাই ব্লাড প্রেশার, তারপর ডায়াবেটিস, এইসব এই ধরনের ক্রনিক ডিজিজ তাদের অনেক বেশি। আপনি কি এরকম দেখেছেন যে আপনার অ্যাবরিজিনাল পেশেন্টরা আপনার কাছে কি মেজরিটি এখন এখানে অস্ট্রেলিয়াতে যেসব পেশেন্টরা আসে অ্যাবরিজিনালদের মানে কার্ডিয়াক ডিজিজ হওয়ার টেন্ডেন্সিটা বেশি?
এগেইন খুব সুন্দর পয়েন্ট। আমি যত অ্যানজিওগ্রাম করেছি, আমি অ্যানজিওগ্রামের প্যাটার্নের মধ্যে কতগুলি সিমিলারিটি পাই, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছেলে মেয়েদের, অ্যাবরিজিনালদের, তারপর মনে করো নিউজিল্যান্ড মাউরি পপুলেশন এবং প্যাসিফিক আইল্যান্ড, এদের সবার করোনারি আর্টারি ডিজিজের প্যাটার্নটা একই রকম। তার মানে তাদের করোনারি আর্টারিগুলি খুব ন্যারোড, একদম ন্যারোড এবং ছোট্ট ছোট্ট আর্টারি হয় এবং তারা খুব অল্প বয়সে ওদের প্রচন্ড করোনারি আর্টারি ডিজিজ হয়। এর মধ্যে মনে করো প্যাসিফিক আইল্যান্ডে যে কারণে ওদের করোনারি আর্টারি ডিজিজ প্রেভেলেন্স বেশি, জেনেটিক ফ্যাক্টর ছাড়াও কয়েকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস হচ্ছে ওরা বোধ হয় প্রচুর কোকোনাট ওয়েল খায়, হুইচ ইজ ব্যাড, রিয়েলি ব্যাড। শ্রীলঙ্কাতে প্রচুর এবং এশিয়ান বিভিন্ন অংশে পাম ওয়েল প্রচুর খায়, এটা খুব ব্যাড। হ্যাঁ, তারপরে মনে করো সুগারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা গল্প বলি, আমার এক কলিগ প্রফেসর ইয়ান হ্যামিল্টন ক্রেগ, সে হচ্ছে প্রিভেন্টিভ কার্ডিওলজির প্রফেসর, তো সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো সে একদিন চা বানাচ্ছে, আমি তখন জাস্ট ভদ্রতা করে ওর সামনে একটা চিনি এগিয়ে দিলাম, তখন সে আমাকে বলল, আতিফ তুমি আমাকে পয়জন দিচ্ছ? তখন আমি খুব অবাক হয়ে তার দিকে তাকালাম, সে বলল যে পয়জন যদি মিষ্টি হয় তবে কি আমাকে দিবা? পয়জন তো মিষ্টি হলেই আমি খাবো না, তাই না? তা মানে এই প্যাসিফিক আইল্যান্ডাররা ওরা কিন্তু সুগার কেইন খুব খায় ওদের খাবার মধ্যে, কোকোনাট মিল্ক খুব খায়, পাম ওয়েল খুব খায় শ্রীলঙ্কাতে। তো এই সমস্ত জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট এবং এই সমস্ত কারণে তুমি যেটা বললে অ্যাবরিজিনাল, প্যাসিফিক আইল্যান্ডার, নিউজিল্যান্ড, মাউরি, এশিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের করোনারি আর্টারি ডিজিজ অনেক অনেক বেশি।
ধন্যবাদ জেন ভাই। আমাদের একটা কলার ওয়েট করছেন, আমরা শুনি কে ফোন করেছে। হ্যালো, ও কে কে বলছে? ও তুলি আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আপা। আমি জেন ভাইকে দিচ্ছি, জেন ভাই তুলি আপা কথা বলি।
হ্যাঁ তুলি বলুন প্লিজ।
জেন ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন?
ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো ইনশাল্লাহ। নিশ্চয়ই এটা খুব প্র্যাকটিক্যাল কথা বললা। চেস্টের মধ্যে মনে করো অনেক স্ট্রাকচার আছে, যেমন ধরো প্রথম হচ্ছে বিভিন্ন লেয়ারের মাসল, মাসলের পর তারপরে বোনস, তারপরে কার্টিলেজ, বোনের কাভারিং, কার্টিলেজের কাভারিং, চেস্ট ওয়ালের ইনার কাভারিং, তারপরে মনে করো প্লুরা যেটা লাংসের কাভারিং, লাংস হার্টের কাভারিং যেটাকে পেরিকার্ডিয়াম বলে, এই যে কোনো স্ট্রাকচারের, তারপরে ভিতরে ধরো অ্যাওর্টা আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, স্টোমাক আছে, যে কোনো একটা স্ট্রাকচার থেকে মনে করো পেইন হতে পারে। এবং কমিউনিটিতে খুব কমন কজ এবং কমনেস্ট কজ অফ চেস্ট পেইন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, যেমন মনে করো রিফ্লাক্স থেকে। আর দ্বিতীয় কমন কারণ হচ্ছে মাসকুলোস্কেলিটাল, যেটা মাসল এবং বোনস থেকে হয় বুকের। কিন্তু সবচেয়ে কমন কারণটা যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে মোর ইম্পর্টেন্ট লাইফ সেভিং হচ্ছে, সবচেয়ে ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং ইনজাইনাল পেইন। সো এনি পেইন ইন দ্য চেস্ট, যদি মনে করো সার্টেন না থাকো তুমি, আমার মনে হয় ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হওয়ার কথা সবাই উপদেশ দেয়। আমি তোমাকে একটা গল্প বলি। আমি যখন ক্যানবেরা হসপিটালে রেজিস্টার ছিলাম, আমার বস ছিলেন একজন, ওনার নাম আমি বললাম না, তো সে উনি ছিলেন ভেরি ফিট অ্যান্ড অ্যাক্টিভ ম্যান, উনি ওভার 65 অস্ট্রেলিয়ান রোয়িং চ্যাম্পিয়ন ছিলেন। প্রতিদিন ভোর 4টার সময় ঘুম থেকে উঠে উনি রোয়িং করতেন ক্যানবেরার শীতে। তো উনি বুকে কয়েকদিন যাবত ব্যথা হচ্ছে এবং কাজ করে যাচ্ছেন, তো এক নার্সকে উনি বললেন যে আমার বুকটায় ব্যথা হচ্ছে, এত মানে ইনডাইজেশন, আমাকে একটু অ্যান্টাসিড দাও। তখন নার্সটা ওনাকে বললেন তুমি একটা ইসিজি করো না কেন? তখন ওই ডাক্তার সাহেব বললেন যে ও সমস্ত আজেবাজে কথা বাদ দাও, দেখি গালি দিয়ে ইংরেজিতে বললেন, তারপরে বললেন না ঠিক আছে বলছো যখন এত করে আমি একটা ইসিজি করি। তখন ওনার ইসিজি করার পর দেখা গেল যে ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তো উনি দুই দিন আগে হার্ট অ্যাটাক হয়েছে এবং উনি এটা বুঝতে পারেনি, অথচ উনি ছিলেন কার্ডিওলজির অত্যন্ত প্রখ্যাত একজন কার্ডিওলজিস্ট যিনি সারা জীবন শুধু চেস্ট পেইন দেখে যাচ্ছেন। তা এর জন্য যখন এটা চেস্ট পেইনের ব্যাপারটা আসে, আমি সবাইকে বলি ইউ গট টু ডিপেন্ড অন অবজেক্টিভ এভিডেন্স। তার মানে হচ্ছে ওই মনে মনে কি ভাবলাম ওইটা না চিন্তা করে এই সিজি করে ব্লাড টেস্ট করে তারপরে নিশ্চিত হওয়া ভালো। সুতরাং চেস্ট পেইন হলে যদিও কমনেস্ট কজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পেইন কিংবা মাস্কুলোস্কেলেটাল পেইন আমরা বলি, যতক্ষণ পর্যন্ত আনলেস প্রুভেন আদারওয়াইজ এটাকে হার্টের পেইন ভাবাই ভালো, কারণ ইট ইস বেটার টু বি সেফ দেন সরি। Absolutely. মনে করো সমস্যা ঠিকই জানো, এভরি হিউম্যান বডি ইজ ডিফারেন্ট এবং মনে করো এভরি হিউম্যান বডি রিয়্যাক্টস টু পেইন ইন এ ডিফারেন্ট ওয়ে, এবং এই কারণেই অবজেক্টিভ এভিডেন্সটা দেখাই বেশি ইম্পর্টেন্ট, যেমন একটা ইসিজি করা ইমিডিয়েটলি। এবং আমরা সাধারণত বলি এনি পেইন যদি 10 মিনিটের বেশি থাকে বেস্ট হচ্ছে স্টপ, তারপরে হচ্ছে কাউকে বলো পাশে যে আসে তাকে জানো আমার বুকে ব্যথা হচ্ছে, তারপরে হচ্ছে 000-তে কল করো।
ধন্যবাদ তুলিয়াপা ফোন করার জন্য। ধন্যবাদ তুলিয়াপা আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আচ্ছা সালাম, আমরা এখন আরেকটি গান শুনব। সুমিত কোন গানটা শুনছি আমরা?
আমরা শুনব হচ্ছে জেরিম ভাইয়েরই আরেকটি পছন্দের গান, আব্দুল জব্বার সাহেবের তারা ভরা রাতে।
আচ্ছা শুনি।
তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায় তারা ভরা রাতে, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে যতবার ভাবি সব ভুলে যাব তবু কেন মনে জাগে, কেন সে বাঁধো খুলতে আমার এত বেশি ব্যথা লাগে, তাই চাওয়া পাওয়া সবই মন ভুলে যেতে চায়, আমি ভাবি শুধু নেই তুমি কাছে
আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলছি ডক্টর আতিফুর রহমানের সাথে। আমাদের একজন কলার ওয়েট করছে, দেখি কে ফোন করেছে। হ্যালো,
হ্যালো নীলাপু,
কে? হ্যালো
নীলাপু, জেডি বলছিলাম, কি খবর, কেমন আছো?
ও জেডি, হ্যাঁ কি খবর, ভালো আছো? ধন্যবাদ জেডি। তো তুমি জেইন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছ? দিব জেইন ভাইকে।
আচ্ছা,
এই তো কেমন আছেন ভাই? আছি আপনার?
ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি ভাইয়া?
ভালো, আপনাদের কেমন চলছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আপনাদের কথা শুনতে আজকে।
ধন্যবাদ।
আর আমি আপনার সাথে একটু কথা বলবো, দুটো জিনিস আগে আমি শুরু করি। একটা হয়তো আপনাকে কখনো ভাবে ফর্মালি থ্যাংক ইউ দেওয়া হয়নি, একটা কারণে আমি আজকে আপনাকে একটু থ্যাংক ইউ দিচ্ছি। সেই থ্যাংক ইউর পিছনের গল্পটা আমি এখন একটু বলবো, শর্টকাটেই বলবো। আমার হয়তো আপনার একটু মনে আছে, আমি ভিউয়ারদের জন্য বলছি এবং যারা লিসেনার আছে তাদের জন্য বলছি, যে আমার একটা বন্ধু হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে বললো যে তার পরদিন তার পেসমেকারের অপারেশন হবে। সে 30-এর ঘরের একটা ছেলে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বললো যে তার কালকে, আজকে ফোন দিয়েছে হয়তো, কালকে তার পেসমেকার বসাতে হবে। তো কথাটা শুনে আমি একটু মানে ঝটকাই খেলাম আর কি, যে বললাম যে আরে বাবা এটা কেমনে কি হলো হঠাৎ করে এরকম একটা পেসমেকার বসাতে হবে, তোর কেন বলছি সেটা? তা বললাম তুই, আমার মনে হয় যে তুই একটু আমাদের পরিচিত ভাইয়েরা আছে তাদের সাথে একটু কথা বল। তো সেই সূত্র ধরে আপনার সাথে কিছু কথা হয়েছিল এবং সেই ছেলেটা আজকে পেসমেকার ছাড়া খুব ভালো মতোই তার নর্মাল একটা লাইফ লিড করছে, এবং যখন সে পেসমেকারটা লাগানোর সময় ছিল তখন কিন্তু তার বউ ছিল অলমোস্ট মানে হেভিলি প্রেগনেন্ট, এবং তাদের একটা বাচ্চা হয়েছে, তারা সবাই খুব ভালো আছে, খুবই ভালো। এবং এই জন্য আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেদিন ভাই, সেদিনের আপনার ডিরেকশনটা মনে হয় অনেক কাজে লেগেছিল আমাদের।
ইটস মাই প্লেজার।
তো আমার প্রশ্নটা ওটাকে নিয়ে, কারণ ওর যতটুকু লাইফস্টাইল আমি দেখেছি মানে, এবং আপনি হয়তো আর একটু বলতে পারবেন আমাকে, মানে ও খুবই অ্যাক্টিভ একটা ছেলে, খুবই মানে খেলাধুলা তারপর এই ধরনের সবকিছু মিলিয়ে সে খুবই একটা অ্যাক্টিভ ছেলে, তার মত তেলে ভাজা পড়া খাওয়ারও সে ধরনের ছেলে সে না। কিন্তু কি করে এই ধরনের একটা সিচুয়েশন তার আসলো? তার হার্টের তো না একটু সমস্যা তো নিশ্চয় ছিল, যে কারণে সে পেসমেকার পর্যন্ত পরিস্থিতিটা চলে গেছে। তা আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাওয়ারনেসের জন্য, আমরা যারা নর্মাল লাইফ এখানে যারা আছি, যারা নর্মালি মনে করছে যে কোনো সমস্যা নেই, সবকিছু সব ঠিকঠাক মতো চলছে, কিন্তু হঠাৎ করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু জিনিস যখন চোখের সামনে চলে আসে তখন মনে হয় এটা তো আমার সাথেও হতে পারে। তো ওই বিষয়টাকে যদি আপনার মনে থাকে, আপনি যদি ওই বিষয়টাতে একটু আলোকপাত করেন যে কেন এমন হয়েছিল ওর, আর কিভাবে আমরা এই ধরনের সিচুয়েশন থেকে একটু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি।
আচ্ছা ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আচ্ছা তোমার ওই যে বন্ধু, ওনার যেটা হয়েছিল আমরা বলি হচ্ছে ভেসোভেগাল সিনকোপি বা খুব সিম্পল টার্মে বলে হচ্ছে সিম্পল ফেইন্টিং। হ্যাঁ, এটা খুব কমন এবং মনে করো অ্যাভারেজ 50% অব দ্য হিউম্যান বিইং তাদের জীবনে কোনো না কোনো অংশে আইদার ওরা ফেইন্ট হবে অথবা অলমোস্ট নিয়ার ফেইন্টিং এক্সপিরিয়েন্স হবে। এটা ভেরি কমন। এর জন্য পেসমেকারের মানে অনেক বড় ট্রায়ালে দেখা গেছে যে পেসমেকারের কোনো ভূমিকা নেই। এবং হার্ট, আমি সবসময় একটা কথা বলি, হার্ট হচ্ছে একটা বিল্ডিং এর মতো, একটা ঘরের মতো, এর মধ্যে মাসেল আছে, যেমন হার্টের ওয়ালের যেমন দেয়াল আছে, এটার প্লাম্বিং সিস্টেম আছে, হার্টে যেরকম করোনারি আর্টারি আছে, বিল্ডিং এ যেমন দরজা এবং জানালা আছে, হার্টে ভালভ আছে, এবং ইলেকট্রিক্যাল ওয়ারিং যেরকম একটা বিল্ডিং এ থাকে, হার্টে এরকম ইলেকট্রিক্যাল ওয়ারিং আছে। তো পেসমেকার সাধারণত ইটস এ প্রবলেম অব দ্য ইলেকট্রিক্যাল ওয়ারিং অব দ্য হার্ট। হ্যাঁ, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্লাম্বিং সিস্টেম অব দ্য হার্ট। করোনারি আর্টারি ডিজিজ যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, এটা হচ্ছে হার্টের প্লাম্বিং সিস্টেম। এর সঙ্গে তোমার এই বন্ধুর যেটা হয়েছিল এদের এর কোনো সম্পর্কই নেই, হার্টের টোটালি ভিন্ন একটা ডিজিজ। এবং এটা কোনো রিদম ডিস্টারবেন্স তার ছিল না, তার যেটা ছিল সেটা হচ্ছে সিম্পল ফেইন্টিং। এটা খুব 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 কমন, বললাম তো যে প্রায় 50 জন, শতকরা 50 জন লোক তার জীবনে এই ধরনের এক্সপিরিয়েন্স হবে, এবং পেসমেকারের এই ধরনের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। কেউ যদি যেটি ফেন্ট হয়ে যায়, এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে মনে করো এমন কোন স্কোপ নেই যে আমি কালকে আমার ডক্টরকে দেখাবো, বা পরশুদিন আমি বাংলাদেশে গিয়ে ডাক্তার দেখাবো, বা বাংলাদেশ থেকে ব্রিসবেনে এসে ডাক্তার দেখাবো। তোমার এই ধরনের ক্ষেত্রে বেস্ট হচ্ছে তোমার ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে চলে আসা। কারণ অনেক ক্ষেত্রে তোমার মনে করো কিছু কিছু সাইন, যেটা মনে করো একটু পরে বা কয়েকদিন পরে গেলে সেই সাইনগুলি হয়তো থাকবে না। ফেইন্টিং কারণ খুঁজে বের করা, এটা খুব কঠিন এবং জটিল, এবং অনেক ক্ষেত্রে অনেক লং টার্ম ইনভেস্টিগেশন করতে হয়, এবং এই ধরনের ক্ষেত্রে কোনো ডিলে করার কোনো স্কোপ নেই। আমার মনে হয় ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে চলে যাওয়াই বেস্ট।
আমরা এতক্ষণ আমাদের কলারে কনভারসেশন শুনলাম ডক্টর আতিফুর রহমানের সাথে। জেরিন ভাই, আমার কিছু প্রশ্ন ছিল, আমি এখন আপনাকে আসলে জিজ্ঞাসাই করে নেই গানে যাওয়ার আগে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমি যদি ধরেন আপনাকে আমার বাসায় দাওয়াত দিই ভাইয়া, তাহলে কি ধরনের খাওয়া আপনি আপনার জন্য আমি রান্না করব? সহজ প্রশ্ন।
আচ্ছা, লেটস থিংক যে তুমি আমাকে এক সপ্তাহের জন্য দাওয়াত দিলা যে জেরিন ভাই আপনি আগামী এক সপ্তাহ আমার বাসায় খাবেন। এই ধরনের ক্ষেত্রে আমি কি কি চাবো? আমি তোমাকে অনুরোধ করবো অন্তত 5 দিন আমাকে ভেজিটেবল খাওয়াবা, 5টা সার্ভ ভেজিটেবল এভরি ডে। আচ্ছা, আমাকে প্রচুর হোল গ্রেইন ব্রেড দিবা। আমাকে অন্তত সপ্তাহে 3 দিন আমাকে আমার জন্য ফিশ রান্না করবা, এবং ওই যে তৈলাক্ত ফিশ যেটা।
আচ্ছা,
আর আমার জন্য যদি তুমি কোনো ডেজার্ট রান্না করো সেটা করবো হচ্ছে লো ফ্যাট মিল্ক দিয়ে। আর ব্রেডের মধ্যে যে মার্জারিনটা দিবা সেটা হতে হবে হচ্ছে ক্যানোলা অয়েল অথবা সানফ্লাওয়ার অথবা অলিভ অয়েলের।
থ্যাংক ইউ জেন ভাই, একটাও কমন পড়ে নাই আমার, সব কিনতে হবে আপনাকে খাওয়ানোর জন্য।
আর তুমি প্রচুর আমার জন্য নাট রাখতে পারো, তারপরে মনে করো অ্যাভোকেডো দিতে পারো, বিভিন্ন ধরনের তেল দিতে পারো, কিন্তু কোনো অবস্থায় কোকোনাট অয়েল এবং পাম অয়েল দিবা না খাবার রান্না করার সময়, এবং ঘি দিবা না, বাটার দিবা না।
ভাইয়া, আমাদের আরেকজন কলার অপেক্ষা করছেন। হ্যালো,
জামান বলছি।
জামান ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আপনি তো আমাদের দাওয়াত সিস্টেম খাবার দাবার ক্ষেত্রে ফেললেন, মনে রাখবো, কিন্তু আপনি কি আমাকে বলতেন যে খাওয়া দাওয়ার বাইরেও কিছু করা যায় কিনা? ফর এক্সাম্পল এক্সারসাইজ, হাউ মেনি টাইমস ইন এ উইক, টু হোয়াট এক্সটেন্ট, জাস্ট ফর কার্ডিও, নট for shaping the body. Cardio exercise কতটুকু করা উচিত, সপ্তাহে অন্তত কতদিন কত মিনিট করা উচিত, এই সম্পর্কে কিছু বলবেন কি?
নিশ্চয়ই জামান, হার্ট ফাউন্ডেশন যেটা রেকমেন্ড করে অ্যাট লিস্ট 30 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ, যেমন মনে করো ব্রিস্ক ওয়াকিং 5 days a week মিনিমাম, এটা যদি তুমি করতে পারো তোমার কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক অনেকটা কমিয়ে যাবে। তোমার যদি ব্লাড প্রেশার থাকে, তোমার ব্লাড প্রেশার অ্যাভারেজ 4/2.5 millimeter মার্কারি কমবে জাস্ট এক্সারসাইজ 30 মিনিট করে সপ্তাহে 5 দিন করার জন্য।
আমাকে একজন 50 years old একজন মানুষ জিজ্ঞেস করছিল,
প্রাইমারি প্রিভেনশনের জন্য রোল অফ অ্যাসপিরিন ইজ লিটল বিট কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, মনে করো যার কোন coronary artery disease বা ভাস্কুলার ইভেন্ট হয় নাই, স্ট্রোক হয় নাই, তার বেনিফিট অফ অ্যাসপিরিন ইজ ভেরি লিটল। এবং মনে করো অ্যাসপিরিন তো মনে করো একটা ড্রাগ যেটার সাইড এফেক্ট আছে, মনে করো ব্লিডিং রিস্ক বেড়ে যায়। এটা স্ট্রংলি রেকমেন্ড করি না, ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস কুড বি ডিফারেন্ট, বাট মোস্ট অফ দ্য কেসেস রোল অফ অ্যাসপিরিন ইন প্রাইমারি প্রিভেনশন ইজ উইক। কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন, যার মনে করো অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়েছে, যার স্টেন্ট আছে, যার স্ট্রোক হয়েছে, টোটালি ডিফারেন্ট স্টোরি। তাদের মনে করো অ্যাসপিরিনটা অলমোস্ট ম্যান্ডেটরি আনলেস দেয়ার ইজ এ গুড রিজন নট টু বি অন অ্যাসপিরিন। অনেক ধন্যবাদ জামান।
আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি এখন আসলে মেডিকেল কোয়েশ্চেন ছেড়ে একটু ডিফারেন্ট দিকে যেতে চাচ্ছি। জেন ভাই, আমার খুব জানার ইচ্ছে, আপনি তো অনেক রোগী ট্রিট করেছেন এ পর্যন্ত, আপনার জীবনে কি এমন কোন ঘটনা আছে যেটা মিরাকল ডেফিনেটলি থাকার কথা আমার ধারণা, তো আমাদের সাথে আমাদেরকে যদি কিছু বলতেন এই ব্যাপারে।
নীলা, আমার যে পেশা এটা হচ্ছে, যখন একটা রোগী আসে সাধারণত রাত্রে 4টার সময় যখন যাই, অনেক রোগী মনে করে এত বেশি খারাপ থাকে, যারা তারা যদি বেঁচে উঠে ওইটাকে প্রত্যেকটা কেসই মিরাকলের মতোই মনে হয়। তা আমি জানি না তুমি, তোমার মনে আছে কিনা, 2008 আমার এক পেশেন্ট ছিল, যেটা সমস্ত মিডিয়াতে Channel 9, Channel 7, গল্ডকোস্ট বুলেটিন এবং আই থিঙ্ক টোটাল বেশ কয়েকটা টিভি প্রোগ্রামে আমার সাক্ষাৎকার সহ ওর স্টোরি বের হয়েছিল। এবং ওইটার স্টোরিটা ছিল হচ্ছে, আই ডাইড 29 times বাট নাও আই এম ফিট এনাফ টু বু এ ব্লু। সে মনে করো হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে আসা পর্যন্ত তার 29 times তার হার্টটা বন্ধ হয়ে গিয়েছিল, ইনক্লুডিং ইন দ্য টেবল হোয়েন আই ওয়াজ ডুইং দ্য প্রসিজিওর। তো ওই পেশেন্টটা আজকে প্রায় 8-9 বছর সে প্রতি বছর এবং আমাকে এখনো কার্ড পাঠায় এবং আমাকে প্রায় ফোন করে। আরেকটা পেশেন্ট ছিল যে আই ডাইড ফর 42 মিনিটস, এটা মনে করো নিউজ পেপারে এসেছিল অনেক, সে 42 মিনিটস অফ CPR করার পর তারপরে যখন রোগীটাকে আমার কাছে নিয়ে আসে এবং আমি তাকে স্ট্যান্ড করি এবং হি ওয়াজ ভেরি আনওয়েল এবং হি সার্ভাইভ উইদাউট এনি রেসিডুয়াল ডিফেক্ট। তো এরকম অনেক অনেক মিরাকল ঘটনা আসলে আমার মনে হয় সব ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট জীবনেই থাকবে।
তাহলে তো আপনি অনেক দোয়া পেলেন জেন ভাই, আমার মনে হয় পেয়েও যাবেন সবার থেকে এবং পেতে থাকবেন ভবিষ্যতে,
এটা আমার অনেক সৌভাগ্য।
আর আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি ভাই, আমরা তো আসলে অস্ট্রেলিয়াতে থাকি, বাংলাদেশ সম্বন্ধে যদি আপনি কিছু বলেন আমাদের, আমাদের দেশে এখন মেডিকেল সেক্টরে অনেক উন্নতি করেছে, আপনার কি মনে হয় কার্ডিওলজি সেক্টরে এমন কি কিছু আপনি মনে করেন যে না এটা এখনো ডেভেলপিং, মানে আরো আরো উন্নত হওয়া উচিত?
মনে করো বাংলাদেশ তো অনেক ক্ষেত্রেই যে সমস্ত উন্নতি করেছে এটা মনে করো আই ফিল ভেরি প্রাউড অফ, এবং আমি মনে করো আমি মনে প্রাণে প্রতি বিন্দুতে আমার শরীর আমি বাংলাদেশি, এবং আমি প্রতি বছর না হলে এভরি সেকেন্ড ইয়ার আমি যাই বাংলাদেশে এবং কার্ডিওলজির সঙ্গে আমি খুব ইনভলভ। বাংলাদেশে কার্ডিওলজির অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বাট ইটস লিমিটেড টু দ্য মেজর মেট্রোপলিটন সিটি এবং অনলি কয়েকটা প্রাইভেট সেক্টরে। পাবলিক সেক্টর ইভেন মনে করো NICBD-তে, আমি একটা স্টোরি বলি আবার, আমার এক ফ্রেন্ড সেদিন এসেছিল যে অর্থোপেডিক সার্জন, সে হার্ট অ্যাটাক হয়ে NICBD-তে যায় রাত 12টার সময়, ভোর রাত 4টার সময় তাকে স্ট্রেপটোকারেন থ্রম্বোলাইসিস দেওয়া হয়। হি সার্ভাইভ বাট হিজ লার্জ পার্ট অব দ্য অ্যান্টেরিয়ার মায়োকার্ডিয়াম টোটালি ড্যামেজড হয়ে গেছে। তো মনে করো বাংলাদেশের ওই যে থ্রম্বোলাইসিস বা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, এই জিনিসগুলি স্পেশালি পাবলিক সেক্টরে এখনো ডেভেলপ হতে অনেক বেশি বাকি, এবং আমি হোপ এই ব্যাপারে আমি বাংলাদেশকে হেল্প করতে পারব।
ধন্যবাদ জৈন ভাই। আমি শেষ করার আগে একটা জিনিস আপনার কাছে অনুরোধ, আমি জানি আপনি গান খুব ভালোবাসেন এবং আপনি গান গানও, আমরা কি যেতে যেতে আপনার গানের দুটো লাইন শুনতে পারব?
আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই রূপ।
ধন্যবাদ জৈন ভাই, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবারও আপনাকে নিয়ে আসবো এবং আরো অনেক হার্ট সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।
And that concludes the weekly program in Bangla language from 4ABFM 98.1.